আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি যে প্রভু আজকে আমাদের আবার সুযোগ দিয়েছেন যেন আমরা প্রভুর বাক্যের পরিচর্যা করি। আর বাক্যের পরিচর্যার পূর্বে আসুন আমরা একটা ছোট গান করি, কোরাস গান, যিশুর নামেতে, যিশুর নামেতে এই গানটা আমরা করি, এবং এর পরে আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা যাব। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই, হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পলায়, প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে, প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। আমেন। সো প্রভু যিশুর নামে মোরা বিজয়ী হই। সো কারণ যিশুর নাম যখনই আমরা স্মরণ করি তখনই আমরা বিজয়ী, আর খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা বিজয়ী হয়েছি। অর্থাৎ এই পাপপূর্ণ পৃথিবী, শয়তানের পরাক্রম, শয়তানের চক্রান্ত থেকে আমরা বিজয়ী হয়েছি। আজকের পাঠের উদ্দেশ্য হল ঈশ্বরের মৌলিক চরিত্র সম্বন্ধে জানা। সো আমরা আজকের পাঠ এবং আগামী পাঠ একই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঈশ্বরের মৌলিক চরিত্র এবং তার পরম চারিত্রিক শুদ্ধতা, অ্যাবসুলেট ইন্টেগ্রিটি, ঈশ্বরের কাজ, ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের নীতি নৈতিকতা হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ এবং পবিত্র। আর সেই শুদ্ধ এবং পবিত্র চারিত্রিকতা নিয়ে আমরা কথা বলবো। এবং এই কথা বলতে গেলে আমরা প্রভু যীশু খ্রিস্টের উপরও আমরা কিছুটা আলোকপাত করব, কারণ ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের চরিত্র, প্রভু যীশু খ্রিস্টের চরিত্র একই। কারণ আমরা সেই যোহন ১৪ অধ্যায় মধ্যে আমরা ফিলিপের সাথে যীশুর কথোপকথনের মধ্যে আমরা দেখছি যে যীশু বলেন, কারণ ফিলিপ বলেছিল যে প্রভু পিতাকে আমাদের দেখাউন, কিন্তু যীশু বলেছিল যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি এবং পিতা এক। সুতরাং এখানে আমরা ঈশ্বরের চরিত্র এবং প্রভু যীশু খ্রিস্টের চরিত্র আমরা দেখতে পাই। ডিফারেন্সটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি নবরূপারূপ, অর্থাৎ মানুষের রূপ ধারণ করে তিনি এই জগতে এসেছিলেন। ঈশ্বর মানুষ হয়ে, যেটাকে আমরা অ্যানথ্রোপোমরফিজম অর্থাৎ নররূপা, নররূপে আগমন বা নরের রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে যার আবির্ভাব হয়েছিল। এবং সেই অ্যানথ্রোমরফিজমস আছে বিধায় আমরা যীশু খ্রিস্টের চরিত্র এবং ঈশ্বরের চরিত্রের মধ্যে আমরা একই মিল খুঁজে পাই। কারণ যীশু খ্রিস্ট যে কাজ তিনি করেছেন, আজকের মানুষ সেটা অধ্যয়ন করছে, এবং সেই কাজ কখনো মানুষের করা সম্ভব নয়। সো ঈশ্বরের ক্ষেত্রে বা ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের চারিত্রিক শুদ্ধতা, ইন্টিগ্রিটি সম্পর্কে আমাদের কোনো দ্বিমত, অথবা কোনো প্রশ্ন থাকার কথা নয়। কারণ ঈশ্বরের চারিত্রিক শুদ্ধতা, কারণ তিনি ঈশ্বর, তিনি কখনো অন্যায় করতে পারেন না, তিনি পবিত্র, সেই জন্য ঈশ্বরের শুদ্ধতা নিয়ে আমাদের প্রশ্ন নেই, প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি না। কারণ ঈশ্বর যিনি আমাদের নির্মাতা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি পবিত্র, তিনি সবসময় পবিত্র, তিনি পবিত্র ছিলেন, তিনি পবিত্র আছেন এবং তিনি পবিত্র থাকবেন, তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। কারণ যোহন ৮ অধ্যায় ১২ পদের মধ্যে যেমন লেখা আছে, যিশু বলেন, আমি জগতের আলো, অর্থাৎ সেই যিশুর মধ্যে সেই আলো, সেই পবিত্রতা পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। আমাদের সেই মনুষ্যরূপ বা অ্যান্থ্রোপোমরফিজমের থিওরি অনুসারে যে ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের চরিত্র, তিনি যদিও তিনি নররূপারূপ পৃথিবীতে আগমন করেছেন, কিন্তু তথাপিও আমরা দেখতে পাই যে ঈশ্বরের চরিত্র এবং সেটার রিফ্লেকশন আমরা ফিলিপীয় ২ অধ্যায় ৫ থেকে যদি আমরা কয়েকটি পদের মধ্যে আমরা যাই, সেখানে আমরা সেই বিষয়ে আমরা দেখতে পাব। ফিলিপীয় ২ অধ্যায়ের মধ্যে আর সেখানে এই কথা লেখা রয়েছে যে অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা ইত্যাদি ইত্যাদি বিষয়, যদি তারপরে আমরা চলে আসি ৫ পদের মধ্যে, ৫ পদের মধ্যে আছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, তিনি আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। এই যে মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, এটাই হচ্ছে সেই অ্যান্থ্রোপোমরফিজম। আর এই অ্যান্থ্রোপোমরফিজমের যে রিপিটেশনটা, সেটা আমরা এই ৫ পদের শেষের মধ্যে এবং ৬ পদে আমরা সেটা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন। অর্থাৎ এখানে ঈশ্বরের স্বভাব এবং যিশুর স্বভাব যে একই, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তিনি যখন এই পৃথিবীতে আসলেন, তখন তিনি একদিকে ঈশ্বর রইলেন আর একদিকে তিনি মানুষ হইলেন। সো মানুষ এবং ঈশ্বরের দুটো স্বভাব তার মধ্যে বিরাজ করছিল, কিন্তু মানুষের যে পাপ স্বভাব সেটা তার মধ্যে কখনো প্রবেশ করে নাই, কারণ বাইবেলে সেই বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে যে তার মুখে কখনো কোনো পাপ বা ছল পাওয়া যায়নি, কেউ তাকে প্রমাণ করতে পারে নাই এই পর্যন্ত। এই পর্যন্ত অনেকেই প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে অনেক সমালোচনা করছে, অনেক কথা বলছে, কিন্তু কেউ আসলে প্রমাণ করতে পারে না যে প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন সেই উন্মত্ত বা লুনাটিক, তিনি একজন ডিসিভার, তিনি একজন সিনার, কেউ প্রমাণ করতে পারে নাই। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বরের সেই পবিত্রতা তিনি তার পুত্রের মধ্যে দিয়ে এই জগতে প্রকাশ করলেন, তার অ্যাবসুলেট ইন্টিগ্রিটি, তার শুদ্ধ, পরম শুদ্ধ চরিত্র, বিশ্বস্ততা, সততা এখানে প্রকাশিত হয়েছে। আমরা যদি যিশাইয় ৬ অধ্যায় ৩ পদ আমরা পড়ি, সেখানে আমরা সেই বিষয় দেখব।
আর তাহারা সরাপ নামক স্বর্গদূতেরা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র, 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ।
সো এখানে আমরা ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্টের, ঈশ্বরের সেই পবিত্রতা আমরা এখানে দেখতে পাই যে সরাপগণ, স্বর্গদূতরা, তারা ঈশ্বরের চারিদিকে, তারা বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। অর্থাৎ পৃথিবী তার প্রতাপ, তার শক্তি, তার মহিমা সর্বত্র স্থানে পরিপূর্ণ বিরাজমান। এবং যাত্রা পুস্তক ১৫ অধ্যায় ১১ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি,
হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য? কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়ার্য, আশ্চর্য ক্রিয়াকারী?
দেবগণের মধ্যে কে তোমার তুল্য? পৃথিবীর মধ্যে অনেক দেবগণ আছে, অনেক দেব দেবতার পূজা করা হচ্ছে, অনেক দেব দেবতা নিয়ে মানুষ নানা রকম কিছু করছে, কিন্তু এখানে সেই কম্পারিশন বা তুলনাটা আমরা দেখতে পাই যে দেবগণের মধ্যে কে তোমার তুল্য, অর্থাৎ তোমার মতো কে? কেউ না। দেবগণের মধ্যে কে তোমার তুল্য? যাত্রা পুস্তক 15:11 মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলরা যখন সেই প্রান্তরের মধ্যে ছিল এবং পরবর্তী জীবনে তাদের জীবনে দেখা যাচ্ছে যে তারা অনেক দেব দেবতার উপাসনা করত এবং সেই দেব দেবতার নানা রকম উপাসনা ইত্যাদি চলে আসছে সেই সৃষ্টির প্রথম লগ্ন থেকেই, এবং সেই জন্য বলছে যে কে তোমার তুল্য? অনেক দেব দেবতার উপাসনা করা হয় কিন্তু কে তোমার মতো পবিত্রতায় আদরণীয়, এত সো হোলি, সো পিওর, সো পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট, এইরকম মানে কে আছে দেবগণের মধ্যে? সো ঈশ্বরের মৌলিক স্বভাব হচ্ছে যে তার যে তিনি যে পবিত্র, তিনি যে খাঁটি, তিনি যে বিশুদ্ধ, তার চরিত্রের মধ্যে কোন খারাপ কিছু নাই, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো দেখতে পাচ্ছি প্রথম সমুয়েল 2:2 মধ্যে আরো কম্পারিশন দেখতে পাচ্ছি আমরা।
সদা প্রভুর ন্যায় পবিত্র কেহ নাই, তুমি ব্যতীত আর কেহ নাই, আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই।
সমুয়েল পুস্তকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখক বলছেন যে সদাপ্রভুর ন্যায় পবিত্র কেউ নাই, কেহই নাই, ব্যতীত, তুমি ব্যতীত কেউ নাই, আমাদের ঈশ্বরের তুল্য, অর্থাৎ স্বর্গের ঈশ্বর, সৃষ্টিকর্তা, পৃথিবীতে তিনি তার পাদমূল রেখেছেন, স্বর্গ তার সিংহাসন, সুতরাং সেই ঈশ্বরের মতো পবিত্র আর কেহ নাই, কোন তুলনা করা যাচ্ছে না। সো তার যে ইন্টিগ্রিটি, তার যে শুদ্ধতা, তার যে পবিত্রতা, সেটা কারো সাথে তুলনা করা যায় না, এটা তার ওন এক্সিস্টিং, এটা তার নিজস্ব সত্তা, এই সত্তা শুধুমাত্র ঈশ্বরে রয়েছে, এই পবিত্র সত্তাটা। এবং যিশাইয় পুস্তক গীত সঙ্গীত 111:9 এবং যিশাইয় 57:15 দুটো পদ আমরা পরপর আলোচনা করব।
তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন, তিনি চিরকালের তরে আপন নিয়ম স্থির করিয়াছেন, তাহার নাম পবিত্র ও ভয়াবহ। যিশাইয় 57:15 লেখা আছে, কেননা যিনি উচ্চ ও উন্নত অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি উদ্র লোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্র দিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। আমেন,
আমেন। সুতরাং আমরা এখানে ঈশ্বরের সেই পবিত্রতার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি কি বলছেন 111:9, যে প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন। সো এই মুক্তিকে মুক্তি পাঠাইয়াছেন, এটা হচ্ছে মানে রিডেমশন, এই যে রিডেমশন, সো এই রিডেমশন প্রজাদের কাছে, জগতের মানুষের কাছে পাঠিয়েছেন, আর সেই মুক্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্টকে তিনি তার প্রজাদের মুক্তির জন্য পাঠিয়েছেন, প্রজাদের উদ্ধার করার জন্য, পরিত্রাণের জন্য পাঠিয়েছেন। তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়া আছেন, তাহার নাম পবিত্র। সুতরাং তার এই পবিত্র নাম, এই পবিত্র নাম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে তিনি পবিত্র। সুতরাং সেই পবিত্রতার কাছে তিনি আমাদের কাছে পরিচয় করে দিচ্ছেন, এবং সেই পবিত্র প্রভু যীশু খ্রিস্ট, কারণ সেখানে আমরা সেই কথা দেখতে পাই 96 গীত সংহিতা 96:9 মধ্যে আরো কিছু লেখা রয়েছে।
পবিত্র সভায় সদা প্রভুকে প্রণিপাত কর, সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও।
সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও। সদাপ্রভুকে প্রণিপাত কর, সদাপ্রভুকে প্রণিপাত করা পবিত্র সভায়। যখন আমরা সভা করি, যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা উপাসনা করি, যখন আমরা একসাথে মিলিত হয়ে যখন আমরা কোনো কিছু করি, তখন আমরা দেখতে পাই যে সেখানে একটা পবিত্রতার প্রভাব, সেখানে একটা খাঁটি প্রভাব আমরা দেখতে পাই। সুতরাং সেই পবিত্রতা, সেই খাঁটিতা এবং সেই একটি মানে যেখানে কোনো অসাধুতা, যেখানে কোনো খারাপ কিছু, কোনো দুষ্টতা যেখানে থাকবে না, মানুষ যেখানে গিয়ে মানে শুদ্ধভাবে সদাপ্রভুর কাছে প্রণিপাত করবে, সেই রকম প্রণিপাত করার জন্য এখানে গীতসংহিতা 96:9 মধ্যে বলা হচ্ছে এবং যিরমিয় 10:10 মধ্যে আরো কিছু শক্ত কথা বলা হয়েছে।
কিন্তু সদাপ্রভুর সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী রাজা, তাহার ক্রোধে পৃথিবী কম্পিত হয় এবং তাহার ক্ষোভ জাতিগণ সহিতে পারে না।
হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে সদাপ্রভু সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, অনন্তকাল স্থায়ী রাজা, কারণ এটার কোনো পরিবর্তন হইতে পারে না, না এটা কেউ ভুল করতে পারে না, ভুল প্রমাণিত করতে পারে না, কারণ সত্য ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর এবং অনন্তকাল রাজা। সুতরাং অনন্তকাল, তিনি কোনো টেম্পোরারি না, পৃথিবীর মধ্যে রাজরাজারা তারা নির্দিষ্ট সময়ের জন্য রাজা হয়, যেমন আমেরিকায় যারা প্রেসিডেন্ট হয় বা রাজা, তারা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, তারা প্রথমে এক টার্ম করতে পারে 4 বছর, তারপরে যদি জনপ্রিয়তা আরো বেশি থাকে, যোগ্যতা থাকে, তাহলে দ্বিতীয় টার্ম আরো করতে পারে 4 বছর, 8 বছর। 8 বছরের পরে তাদের রাজ মানে যে রাজা নাম বা প্রেসিডেন্ট নাম সেটা চলে যায়। হয়তো পৃথিবীর আরো অনেক অনেক জায়গায় আছে, কোন কোন দেশের মধ্যে আছে যে জনপ্রিয়তা থাকলে তারা বারবারই হতে পারে, এরকম সিস্টেম, কিন্তু আমেরিকার সিস্টেম অনুসারে নির্দিষ্ট। তারপরেও আমরা দেখতে পাই যে অনেক রাজা, অনেক প্রেসিডেন্ট দীর্ঘ বছর, আমরা মিডল ইস্টের মধ্যে কাউকে কাউকে আমরা দেখতে পাই যে অনেক বছর তারা প্রেসিডেন্ট ছিল, আছে না, অনেক অনেক বছর ধরে, কিন্তু শেষ পর্যন্ত কেউ থাকতে পারে না। কিন্তু ঈশ্বর যে রাজা, এটা বলা হচ্ছে অনন্তকাল, এটা শুধু পার্থিব জগতের জন্য নয়, এটা অনন্তকাল ধরে, যুগ যুগ ধরে, এটা একটা ইনফিনিটিভ টাইম লিমিট, জগতের একটা টাইম লিমিটেশন আছে, প্রত্যেক প্রেসিডেন্সির প্রেসিডেন্টশিপের একটা টাইম লিমিট আছে, প্রত্যেক কিংশিপের একটা টাইম লিমিট আছে, বাট গডস কিংডম, গডস কিংশিপ হ্যাজ নো টাইম লিমিট, ইনফিনিট, যার কোন সীমা নাই, আনলিমিটেড টাইম, ইনফিনিটি। সো এই ইনফিনিট কিং হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, এটা হচ্ছে তার অ্যাবসুলেট ক্যারেক্টার। সো এই ক্যারেক্টার সঙ্গে আর কোন কম্পারিশন বা কারো তুলনা করা যায় না। সুতরাং আমরা দেখতে পাই এবং যে কথা বলা হচ্ছে সেটা সত্য, কারণ গীতসংহিতা 33:4 মধ্যে বলা হচ্ছে,
কেননা সদা প্রভুর বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ।
সুতরাং আমরা এখানে স্পষ্ট করেই দেখতে পাই যে তার বাক্য যথার্থ, অর্থাৎ তিনি যা বলেন তা হয়। আমরা আদি পুস্তক যদি 1 অধ্যায় থেকে আমরা সৃষ্টির বিবরণ দেখি, 2 অধ্যায় সৃষ্টির বিবরণ দেখি, কেমন, 3 অধ্যায় আমরা মানুষ সৃষ্টির বিবরণ দেখি, আমরা কি দেখতে পাই, ঈশ্বর তিনি যা বললেন তা হয়ে গেল, তিনি বললেন আলো হোক, আলো হয়ে গেল, তিনি বললেন যে সেই
জলরাশিকে
তিনি আদেশ করলেন
ভূমি থেকে আলাদা
আলাদা হয়ে যাও, তারা আলাদা হয়ে গেল, কেমন, তিনি সবকিছুর প্রতি আদেশ করলেন, পাখি, গাছপালা, সরীসৃপ, সমস্ত কিছুর প্রতি তিনি আদেশ করলেন আর হয়ে গেল। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্য যথার্থ এবং সিদ্ধ, কারণ তিনি কখনো অশুদ্ধ অসিদ্ধ কথা বলেন না, তিনি যা বলেন সবই সিদ্ধ এবং শুদ্ধ। সুতরাং তার সিদ্ধ শুদ্ধর বিষয় আমরা আরেকটা পদ দেখি,
গীতসংহিতা 18:30, তিনি ঈশ্বর, তাহার পদ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য পরীক্ষে সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল। আমেন,
আমেন। সো এখানে আমরা পরিষ্কার দেখতে পাই যে তার পদ সিদ্ধ, তার বাক্য পরীক্ষা সিদ্ধ, ইট ইজ টেস্টিফাইড। সোনাকে যেমন আগুন দিয়ে খাঁটি করলে সেটা খাঁটি সোনা হয়, আর ঈশ্বরের বাক্য সেরকম সিদ্ধ। আমরা ইব্রীয় পুস্তক যদি আমরা দেখি, 4:12 মধ্যে আছে ঈশ্বরের বাক্য জীবন্ত। হ্যাঁ, ঈশ্বরের বাক্যের যে শুদ্ধতা কেমন সেটা আমরা ইব্রীয় পুস্তকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে 4:12 মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে যে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক, সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। সুতরাং তাহার কাছে, তাহার সাক্ষাতে কোনো কিছুই অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে হিসাব দিতে হবে। সুতরাং এখানে দেখতে পাই যে ঈশ্বর তার পূর্বে যা কিছু বলা হয়েছে, অতীতে যা কিছু বলা হয়েছে, এবং ভবিষ্যতে যা কিছু বলা হবে তাও তিনি জানেন। কেমন? কারণ ঈশ্বরের ফোর নলেজ, ঈশ্বরের ভবিষ্যৎ জ্ঞান বা ভবিষ্যৎ বিষয়ে তিনি সব কিছু জানেন, সব কিছু আমরা দেখতে পাই যে তিনি সব কিছু বলতে পারেন। হ্যাঁ, পরীক্ষা সিদ্ধ। সুতরাং এই এখানে যেটা বলা হচ্ছে যে পরীক্ষা সিদ্ধ এবং যথার্থ, তার বাক্য পরীক্ষা সিদ্ধ এবং যথার্থ। সুতরাং এই ইব্রীয় 4:12 মধ্যে আমরা সেটা দেখলাম যে কত খাঁটি, কত পারফেক্ট, যে মানুষের হৃদয়ের সূক্ষ্ম বিচারক, মানুষ কি চিন্তা করে সে বিষয়েও আমরা সেখানে দেখতে পাচ্ছি। কারণ আমরা যদি প্রথম সমুয়েলের মধ্যে দেখি, আর সমুয়েলের মধ্যে আমরা দেখি যে ঈশ্বর সমুয়েলকে তিনি বলেছিলেন দাউদকে নির্বাচনের সময় যে মানুষ কি দেখে, বাহ্যিক চেহারা, বাহ্যিক চেহারা দেখে মানুষের বিচার করে, কিন্তু ঈশ্বর হৃদয়ের দিকে দৃষ্টিপাত করেন, অন্তকরণের দিকে দৃষ্টিপাত করেন। সুতরাং যারা হৃদয়ের দিকে শুধু চিন্তা করে এবং বিবেচনা করে, তাদের চিন্তা এবং ঈশ্বরের চিন্তা ততদূর পার্থক্য। সেজন্য আর সেই ঈশ্বরের চিন্তা, সেই ঈশ্বরের কথা, সেটা কেবলমাত্র তার বাক্য, তার বাক্য, বাক্যই সত্য, বাক্য জীবন্ত। এবং যেটা এখানে বলা হচ্ছে যে তাহার বাক, তাহার পদ কিন্তু সদাপ্রভু সত্য। এবং সেই জন্য যোহন 14:6 মধ্যে যীশু কি বলছেন, আমি পথ সত্য, এবং তার পথ, তিনি পথ, সেই পথ আবার এখানে কি বলা হচ্ছে, পথ, হ্যাঁ কি বলা হচ্ছে, তাহার পথ সিদ্ধ,
তাহার পথ সিদ্ধ,
তাহার পথ সিদ্ধ মানে খাঁটি। আর যীশু সেই কথা বলছেন যে তারপরে তিনি বলছেন জীবন্ত, অর্থাৎ তিনি বলছেন একদিকে, তিনি বলছেন 14:6 পথ যে আমি পথ না, তারপরে তিনি বলছেন সত্য, সত্য কেমন, আমি পথ সত্য, তারপরে জীবন্ত। এখানে আমরা এই তিনটা কথাই আমরা দেখতে পাই, জেরেমিয় 10:10 মধ্যে পথ সত্য জীবন্ত, এবং গীতসংহিতা 18:30 মধ্যে আমরা দেখতে পাই তার পথ সিদ্ধ। সুতরাং যে শেষে বলা হচ্ছে যে তিনি নিজ শরণাগত সকলের ঢাল, তাই যারা সেই সত্য পথে, সত্য পথে চলবে, সিদ্ধ পথে চলবে,
তার শরণাগত হবে
এবং তার শরণাগত হবে, তাদের তিনি ঢাল স্বরূপ হবেন। তো ঢাল স্বরূপ মানে কি? রক্ষা করবেন, প্রোটেক্ট করবেন। কেমন? তৎকালীন সময় শত্রুরা যখন আক্রমণ করত বা সৈন্যরা যখন যুদ্ধ করত, তখন তারা কি ব্যবহার করত? ঢাল, ঢাল এবং কি তলোয়ার। কেমন? ঢাল এবং তলোয়ার। সো যে শিল্ড অ্যান্ড সোর্ড, সোর্ড দিয়ে আঘাত করে আর শিল্ড দিয়ে কি করে? নিজেকে সেভ করে, প্রতিরোধ করে। সো তখন শত্রুপক্ষ যদি তার সোর্ড দিয়ে তাকে আঘাত করে, সে তার ঢাল দিয়ে সেটা ঠেকায়, মানে আঘাতটা রাখতে পারে না, ঢালেই লেগে যায়। কেমন? সেই ঢাল কত শক্ত, এবং সেই সময় সেই ঢালগুলো অনেক শক্ত ছিল, কোন তরবারি, কোন সুরকি বা যেটাকে স্পিয়ার বলা হয়, যেটা জুড়ে ছুড়ে মারে, এত বড় সুরকি আসলেও মানে সেই ঢাল দিয়া তা ফিরানো হতো। কারণ মানুষের গায়ে তখন প্রচন্ড শক্তি ছিল, হয়তো একটা স্পিয়ার বা একটা সুরকি সেটার ওজন ছিল 10 কেজি। হ্যাঁ, আর 10 কেজি জিনিস আমরা তো মাইরা দশা তো নিতে পারবো না, কিন্তু তৎকালীন সময়রা এইখান থেকে মেরে ওইখানে নিয়ে যাইত, নিয়ে শত্রুপক্ষে আঘাত করত। একটা ঢাল সে বাম হাতে তরবার মানে ধরত, এবং সেই ঢালের ওজন ছিল 20 কেজি, 25 কেজি, 30 কেজি একখান ঢালের ওজন। কারণ সেটা ছিল সেই তৎকালীন সময় সেই কপার বা তামা, তামা দিয়ে তৈরি করা ছিল, পিতল তামা এই সমস্ত জিনিস দিয়ে সেগুলো তৈরি ছিল, খাঁটি জিনিস। কেমন? একখান সোর্ডের, একখান সোর্ড বা একটা তরবারি, একখান তরবারি বা তলোয়ারের ওজন ছিল 20 কেজি, 30 কেজি, যেটা একজনে আজকের দিনে আমাকে দিলে আমি জাগাইতেই পারব না। যে ঢাল দিয়ে গলিয়ত যুদ্ধ করেছিল বা যে, এবং সেই গলিয়তের যে তলোয়ার ছিল সেটা দাউদের সমান লম্বা ছিল। হ্যাঁ, এবং সেটা, সেই তলোয়ার রাখা হয়েছে এবং এত বড়। সব আমরা যদি দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট সেই রকম ঢাল, তিনি 20 কেজি ওজনের ঢাল না, তিনি 50 কেজি ওজনের ঢাল না, তিনি এমন, সেটা কোন তামার বা লোহার সেটাও তুলনা করা যাবে না। কারণ কেউ সেই ঢাল দিয়ে, ঈশ্বর রূপ ঢাল দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, কোন শত্রু শয়তান আক্রমণ করতে পারবে না। সো যারা তার, যীশু বলছেন যোহন 14:6, আমি পথ সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আসিতে পারিবে না, এবং যাহারা তাহার শরণাগত হয় তাহাদের ঢাল স্বরূপ তিনি কাজ করেন, তিনি তাদের রক্ষা করেন, প্রোটেক্ট করেন। সুতরাং স্পষ্ট প্রভু যীশু খ্রিস্টের যে একছত্র যে ক্ষমতা, একছত্র তার অধিকার, একছত্র অধিকার, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে গণনা পুস্তক 23:19 মধ্যে আমরা কি দেখতে পাই?
ঈশ্বর মানুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন, তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না।
সো আমরা সেখানে গণনা পুস্তকের মধ্যে আমরা দেখতে পাই 23:19 মধ্যে যে কথা লেখা রয়েছে, যে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা কথা বলবেন, কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি, আমি যেটা বলছিলাম যে সেই অ্যানথ্রোমর্ফিজমের কথা, অ্যানথ্রোপোমর্ফিজম, আর যদিও তিনি মানুষ আকারে পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি মানুষের স্বভাবগুলো তার জীবনের মধ্যে নেননি, ঈশ্বরের স্বভাবগুলোও তিনি ধরে রাখেননি, কিন্তু রেখেছেন। তিনি মানুষের স্বভাব, ঈশ্বরের স্বভাব, তিনি একাধারে ঈশ্বর এবং একাধারে মনুষ্যই রইলেন। সেই জন্য তিনি, মানুষ যেমন পাপ করে ঈশ্বর সেইভাবে পাপ করে, প্রভু যীশু খ্রিস্ট কোন পাপের মধ্যে পড়েন নাই, এবং সেই জন্য তিনি কখনো মিথ্যা কথা বলেন না, কারণ মিথ্যা তার মধ্যে নাই। তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করবেন, তিনি কহিয়া কি কার্য করিবেন না, ঈশ্বর যা বলেন তা সত্য, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না, তিনি যা বলেন তা হবে। কেমন, তিনি যদি কারো কাছে প্রতিজ্ঞা করেন, যেমন আমরা যদি যখন 14 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায়ের মধ্যে আমরা দেখি তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দিব। হ্যাঁ, যোহনের মধ্যে তিনি কি প্রতিজ্ঞা করেছেন,
আমি তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দেব,
আমি তোমাদের জন্য এক সহায় পাঠিয়ে দিব। কেমন, তো সেই সহায় সে কি করবে,
সেই সাহায্য করবে।
হ্যাঁ, সেই সহায় তিনি যে সহায় আমাদের জন্য পাঠাইয়া দেবেন, সেই সহায় তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং আমাদের সমস্ত কিছুর কে তিনি আমাদের পরিচালনা করবেন। কারণ যেটা বলা হচ্ছে যে তোমাদিগকে বলিবার আরো আমার অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেই সকল সহ্য করিতে পারবে না, পরন্তু সত্যের আত্মা যখন আসিবেন। কেমন,
সত্যের আত্মা,
হ্যাঁ, পরন্তু 13 পদের মধ্যে আমরা দেখি 16-13, তখন পদ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, সত্যে লইয়া যাইবেন। সো তিনি কি করবেন, সেই পবিত্র আত্মা সত্য তিনি আমাদেরকে সত্য পথে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। এবং 14 পদের মধ্যেও আমরা একই কথা দেখতে পাচ্ছি, তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহা লইয়াই তোমাদিগকে জানাইবেন। সুতরাং ঈশ্বরের বিষয় নিয়া 15 পদে তিনি তাহা লইয়াই থাকেন ও তোমাদিগকে জানাইবেন। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন, প্রভু যীশু খ্রিস্ট যে প্রতিজ্ঞা করেন, কেমন, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যখন 14:1-3 মধ্যে, এখানে তিনি বলেছেন 3 পদের মধ্যে, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তখন পুনর্বার আসিব। কি আসবে নাকি আসবে না,
অবশ্যই আসবে।
তিনি কি মানে কথা বলিয়া কথা রাখেন না, এরকম
তিনি মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন
না, বলিয়া রাখিবেন না, কারণ ওখানে কি বলা হচ্ছে, তিনি কি তিনি কথা কহিয়া কি কার্য করিবেন না, তাহলে তিনি বলছেন তিনি পুনর্বার আসিবেন, আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো, আমাতে বিশ্বাস করো। 1 পদের মধ্যে লেখা আছে খ, আমাতে বিশ্বাস করো। তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি যে কথা বলবেন, কেমন, সেই কথা হবে। কেমন, তারপরে তিনি প্রতিজ্ঞা করেছেন 14:27 মধ্যে তিনি প্রতিজ্ঞা করেছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। সো এগুলো হচ্ছে প্রতিজ্ঞা। কেমন, সো ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন, যে কথা কহেন, তিনি কি তা করিবেন না, অবশ্যই করিবেন। তিনি কথা কহিয়া কি কার্য করিবেন না, কি মনে হয়,
অবশ্যই করিবেন, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না।
তাহলে আমরা কি দেখতে পাই,
যে ঈশ্বর যাহা বলেন তাহা করবেন।
হ্যাঁ, যাহা বলেন তাহা তিনি করবেন, সেটা আমরা দেখতে পাই। কেমন, তারপরে আমরা আরো দেখতে পাই মানে প্রতিজ্ঞার কথা যদি আমরা দেখি, যে অনেক অনেক হাজার হাজার প্রতিজ্ঞার কথা লেখা রয়েছে, প্রার্থনার বিষয়ে প্রতিজ্ঞার কথা লেখা রয়েছে, যে আমরা যখন প্রার্থনা করব, কেমন, সেই প্রার্থনার উত্তরও তিনি আমাদিগকে দিবেন, সেই প্রার্থনার উত্তর তিনি আমাদের কাছে দিবেন, সেই বিষয়েও আমরা এখানে দেখতে পাই। যেমন আমি 7 পদ পড়ছি, 15:7, তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগকে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে, তোমাদের জন্য তাহা করা যাইবে। সো ইটস অ্যাবসোলিউট প্রমিস। সো এই প্রমিস আমরা এখানে দেখতে পাই, যে তিনি কথা কহিয়া কি কার্য করিবেন না। সো অ্যাবসুলেট প্রমিস আমরা এখানে দেখতে পাই যে তিনি আবার আসবেন, আমাদের নিয়ে যাবেন, তিনি আমাদের জন্য পবিত্রতা প্রেরণ করবেন, তিনি আমাদেরকে সত্য পথে পরিচালিত করবেন। তিনি বলেছেন তার কাছে যদি আমরা চাই তিনি আমাদেরকে তাহা দিবেন, তিনি দিবেন, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এই কথা স্পষ্ট দেখতে পাই যে তিনি মনুষ্য নহেন, তিনি কোন মনুষ্য নহেন, তিনি মানুষ। আমরা সকালে যেটা বলি দশ মিনিট পরে বা সঙ্গে সঙ্গেই সেই কথার উল্টিয়ে যেতে পারি, খেলাপ করি, বর খেলাপ করি, কথার খেলাপ করি, কিন্তু ঈশ্বর কিছু বললে তিনি তা খেলাপ করেন না, কারণ এটাই হচ্ছে তার চরিত্রের অনন্য বৈশিষ্ট্য। তার চরিত্রের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যা বলেন সেটা তিনি করেন, এটা হচ্ছে অনন্য বৈশিষ্ট্য। এবং তিনি কখনো অনুশোচনা করেন না, অনুশোচনা দ্যাট মিন্স ঈশ্বর কখনো ভুল করেন না, ঈশ্বর কখনো হয়তো আমাদের মঙ্গলের জন্য তিনি কিছু করেন কিন্তু আমরা সেই মঙ্গল বুঝতে পারি না। যখন ঈশ্বর আদম হাওয়াকে সৃষ্টি করলেন কেমন, তখন তিনি মানুষকে যে জিনিসটা দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন, চয়েস, ফ্রি উইল বা ফ্রি চয়েস, এই ফ্রি চয়েস ঈশ্বর দিলেন। মানুষ ভুল করবে সেটাও জানতেন ঈশ্বর, মানুষ যে সঠিক পথে থাকবে সেটাও ঈশ্বর জানবেন, তারপরে মানুষকে যে বিবেক দিয়েছেন, মানুষকে যে বিবেক দিয়েছেন সেই বিবেকের জন্য ঈশ্বর অনেক সময় তিনি অনুশোচনার কথা বলতে পারেন, তিনি দুঃখ প্রকাশ করতে পারেন যে আমি তো তোমার সামনে ভালো জিনিস দিছি কিন্তু তুমি গ্রহণ করলা না, সেটা আমি দুঃখ প্রকাশ করছি, বাট আমি তোমার জন্য ভালো করেছিলাম, আমি তোমার জন্য ভালো চেয়েছিলাম, আমি তোমার জন্য ভালো চেয়েছি। আমরা যদি আদিপুস্তক দেখি ছয় অধ্যায় ছয় পদের মধ্যে, যে তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন, মনোপীড়া পাইলেন। কেন মনোপীড়া পাইলেন? কারণ ঈশ্বর চাইলেন না যে এই আদম হওয়া
তার প্রিয়
মানুষ সেই শয়তানের প্ররোচনায় প্রতীত হয়, কেমন
পরবর্তীতে কষ্ট পায়।
আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব, মনুষ্যের সহিত পশু সরীসৃপ জীব ও আকাশের পক্ষীগণকে উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। দুই জায়গা আমরা এই জিনিসটা আমরা দেখতে পাই যে ঈশ্বর অনুশোচনা করিতেছেন। সো কেন অনুশোচনা করতেছেন? যে আমি তো তোমাদের ভালোর জন্য করেছিলাম কিন্তু তোমরা আমার কথা শুনো নাই, সো এখন তোমরা সাফার করতেছ, দ্যাট ইজ ইউর চয়েস। আমাদের সামনে আজকের পৃথিবীতে ভালো এবং মন্দ দুটোই আছে। অনেক সময় অনেকে বলে যে আমেরিকা যারা থাকে, মানে আমেরিকা একজন লোক ইচ্ছা করলে খুব ভালো হতে পারে, খুব ধার্মিকও হতে পারে, খুব ভালো হতে পারে, আবার একজন লোক একেবারে জাহান্নামেও যেতে পারে। এটা ইট ডিপেন্ডস অন হিজ ফ্রি চয়েস, ফ্রি উইল। সো আমাকে, আমি যদি আমাকে পছন্দ, ঠিক পছন্দ মতো বা সঠিক পথে আমি লিড না করি, তখন সেই জন্য ঈশ্বর আমার জন্য দায়ী না, আমরা কেউর জন্য দায়ী হতে পারব না, কেমন? কারণ আমরা যাকব পুস্তকের মধ্যে দেখি যে ঈশ্বর তো কাউকে পাপ করান না, না ঈশ্বর কাউকে ভুল পথেও নিয়ে যায় না, কেমন? কিন্তু মানুষেরা নিজেদের পাপ, কেমন মানুষেরা কি করে, নিজেদের পাপের জন্য, নিজেদের সিদ্ধান্তের জন্য
তারা
ভুল পথে যায়, তারা পাপ করে, অন্যায় করে এবং সাফারিং করে। কিন্তু অনেকে অনেক সময় পরীক্ষা হয়, মানে অনেকে মনে করে যে এটা আমার পরীক্ষা, কিন্তু ঈশ্বর তো কারো পরীক্ষা করেন না, কেমন ঈশ্বর কি করেন না, কারো পরীক্ষা করেন না, কারণ বাইবেল এই কথা বলে যাকোব পুস্তকের মধ্যে যে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে জীবন মুকুট পাইবে। তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে। বারো পদের মধ্যে পজিটিভ দেখি, আর নেগেটিভ হচ্ছে ১৩ পদের মধ্যে আছে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বরই তো আমার পরীক্ষা হইতেছে। হ্যাঁ, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বর পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। কিন্তু ১৪ পদের মধ্যে আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। সো ইট ইজ মাই চয়েস, এবং ইন দ্য বিগিনিং অব দ্য ক্রিয়েশন আদম হবার ডিসিশন ছিল, ওন ডিসিশন, দে হ্যাড টু মেক দেয়ার ওন ডিসিশন। ঈশ্বর তাদের কাছে ভালো গাছ রাখলেন, একটি মন্দ গাছ রাখলেন। সো ভালো অনেক বেশি ছিল, মন্দ একটি, বাট তারপরেও মানুষ নিজেরা পরিপক্ক হইছে, নিজেরা সিদ্ধান্ত নিছে ঈশ্বরের কথা না শুনে। সেই জন্য ঈশ্বর এইটা শুধু করলেন, যা আমি তাদের জন্য এত ভালো একটা জিনিস তৈরি করলাম কিন্তু তারা খাইতে পারলো না, তাদেরকে আমি এত কিছু দিলাম কিন্তু তারা আমার মনের মতো কাজটা করল না, দ্যাট ইজ অনুশোচনা। যে আমি আপনাকে এত সুন্দর একটা বাড়ি করে দিলাম কিন্তু আপনি বাড়িটা খেদমত করে খেতে পারলেন না, এটা আমার অনুশোচনা। পরিষ্কার? আরো অনুশোচনার দৃষ্টান্তর মধ্যে যে ঈশ্বর কেন আমাদের জন্য অনুশোচনা করলেন, সাপোজ ঈশ্বরের ক্ষেত্রে আমি একজন বাবার দৃষ্টান্ত দেই আর আমাদের ক্ষেত্রে একজন ছেলে। সো বাবা যখন একটা ছেলেকে শাসন করে, কোন অ্যাটিটিউড মোটিভ নিয়ে বাবা তার ছেলেকে শাসন করে? নিশ্চয়ই ভালো, তার মঙ্গলের জন্য। তার মঙ্গলের জন্য সে হয়তো খারাপ পথে যাচ্ছে, তার মঙ্গলের জন্য তাকে কি করে? শাসন করে, ডিসিপ্লিন করে। কিন্তু সেই ডিসিপ্লিন করলে হয়তো ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য হয়তো সে কাঁদে, তার কাঁদা তার ব্যথায় বাবা হয়তো দুঃখ করে। অনেক সময় দেখা যায় যে বাবা তাকে শাসন করেছে বাট আবার বাবা বললে যে সরি ড্যাড, অর সরি মাই সান, আই হ্যাড টু ডু ইট, আই হ্যাড টু ডিসিপ্লিন ইউ, আমার তোমাকে শাসন করা প্রয়োজন ছিল, বিকজ আই হ্যাভ সিন ইউ হ্যাভ ডান রং, সো ইউ আর গোয়িং টু অ্যাস্ট্রে, তুমি নষ্ট হয়ে যাচ্ছ, ধ্বংস হয়ে যাচ্ছ, সো আমি তোমাকে রিস্টোর, আই ওয়ান্টেড টু রিস্টোর ইউর লাইফ, তোমার জীবনকে আমি রক্ষা করতে চাইলাম, বাট ইফ ইউ ডু নট হিয়ার ডু ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তখন বাবা আর কি করবে? স্প্যাঙ্কিং করে একবার দুইবার, কিন্তু তারপরেও যদি সে তাকে ফিরাতে না পারে তখন বাবা তার জন্য অনুশোচনা করে, হায়রে ছেলে, তোমার জন্য আমি অনেক টাকা খরচ করেছি, আমার ছেলের জন্য আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু যদি উপযুক্ত মানুষ হইতে না পারে, টাকা পয়সা নষ্ট করে বা উড়িয়ে ফেলে বা সে পড়াশোনা না করে, বাবা হয়তো অনুশোচনা করে যে হায় মাই সান, আই হ্যাভ স্পেন্ট, আই হ্যাভ ডান সো মাচ ফর ইউ, আমি অনেক কিছু করেছি, বাট ইউ ডিডেন্ট কেয়ার, ইউ ডিডেন্ট পে অ্যাটেনশন, ইউ ওয়ার নট কেয়ারফুল, সো নাও ইউ হ্যাভ টু সাফার। এবং এই যে সাফারিং করতেছে এইটা দেখে বাবা অনুশোচনা করতেছে। সো জগতের মানুষ পাপ করে, কিন্তু পাপ করার জন্য ঈশ্বর, এখানে আমরা যাকোব পুস্তকের মধ্যে দেখছি যে ঈশ্বর তো কাউকে বলেন না, বাট মানুষের নিজের ডিসিশন, ওন ডিসিশন, হি হ্যাজ মেক হিজ ওন ডিসিশন, অ্যাডাম অ্যান্ড ইভ ডিড দেয়ার ওন ডিসিশন, দে মেড দেয়ার ওন ডিসিশন, এবং তারা পাপ করেছে এবং ঈশ্বর দুঃখ পাইলেন, হি ওয়াজ রিমোর্স, তিনি দুঃখ পাইলেন, যদিও তাদেরকে বাগান থেকে তাড়িয়ে দিলেন কিন্তু দুঃখ পাইলেন, আমার সৃষ্টি মানুষ এত সুন্দর করে তাদের সৃষ্টি করলাম বাট দে ডিড নট ওবে মি, তারা আমার আমাকে মান্য করে নাই, দে ডিড নট লিসেন টু মি, আমার কথা শুনে নাই, সো আই অ্যাম সো স্যাড ফর দ্যাট, ইট ডাজন্ট মিন দ্যাট দ্য ফাদার হ্যাজ ডান সামথিং রং, নো ফাদার কোন কিছু অন্যায় করেন নাই। সো ইন দ্য সেম ম্যানার ঈশ্বর তাদের জন্য ভালো করেছিলেন, কিন্তু তাদের অবস্থা দেখে যখন সমস্ত পৃথিবীকে মনুষ্যকে এখানে আমরা আদিপুস্তক ৬ ৬ ৭ পদের মধ্যে আমরা দেখতেছি যে তাদের জন্য ঈশ্বর অনুশোচনা করলেন যে আমি তাদের জন্য এত সুন্দর সৃষ্টি করলাম বাট তারা পাপে পরিপূর্ণ হয়ে গেল। সো এটা দুঃখের বিষয়। সুতরাং আমরা যেন ঈশ্বরের বাক্যের প্রতি সিদ্ধ থাকি, ঈশ্বরের পথে চলি। যিশু বলেছেন আমি পথ সত্য। আমরা যোহন ৮:৩২ ৩২ পদের মধ্যে আমরা দেখতে পাই, কি দেখতে পাই এখানে,
আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে।
সো আমরা এখানে সত্যের বিষয় আমরা দেখতে পাই যে আসলে যিশু খ্রিস্ট বলছেন আমি পথ সত্য জীবন। সো যিশু খ্রিস্ট সেই সত্য, আসুন আমরা সেই সত্যকে জানি এবং সেই সত্য আমাদেরকে কি করবেন, স্বাধীন করবেন, মুক্তি করবেন, উদ্ধার করবেন, যেন আমাদেরকে এই জগতের পাপপূর্ণ জগতের সাথে আমরাও ধ্বংসপ্রাপ্ত না হই। তা আসুন আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানি, যেটা প্রথম যোহন ৫:২০ পদের মধ্যে লেখা রয়েছে,
আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশুখ্রিস্টে আছি, তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন।
হ্যাঁ, এবং যোহন ১৪:৬ পদ, সেই যীশু একই বলেন আমি পথ সত্য
জীবন
জীবন। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে ভাই বোনেরা আসুন, কারণ এখানে বলা হচ্ছে যে আমরা সেই সত্যময়কে জানি, কেমন সত্যময়কে জানি, আমরা সেই সত্যময়ে তাহার পুত্র, সেই সত্যময়ে অর্থাৎ তাহার পুত্রে যেন আমরা বিশ্বাস করি এবং আমরা সেই অনন্ত জীবন, এখানে বলছে সেই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন আমরা পেতে পারি। তো আসুন ভাই বোনেরা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানি, সত্যকে স্বীকার করি এবং আমরা এই জগতের পাপ পঙ্কিলতাময় জগৎ থেকে, নরক থেকে, দোজক থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আমরা প্রভুকে ধন্যবাদ দেই তার এই সুন্দর জীবন্ত বাক্যের জন্য।
আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি যে আজকে সুন্দর সুযোগ আমরা পেয়েছি তোমার বাক্য নিয়ে আলোচনা করার জন্য। এই বাক্য দিয়ে আমরা অনেক কিছু শিখেছি এবং আমার বিশ্বাস যে তুমি যারা এই বাক্য শুনবে তোমার, তাদেরকে তুমি সাহায্য করবে যেন তারা এই বাক্য শুনে তোমার রাজ্য সম্বন্ধে, তোমার সেই মুক্তি সম্বন্ধে, তোমার সেই পরিত্রাণ সম্বন্ধে তারা আরো সুন্দরভাবে বুঝতে পারে এবং তোমার পরিত্রাণ তারা গ্রহণ করতে পারে। আমরা তোমার আশীর্বাদ কামনা করছি, প্রত্যেককে তুমি এই সুযোগ দাও যেন তারা তোমার মুক্তি এবং পরিত্রাণের জন্য আগ্রহী হয়। যিশুর নামে প্রার্থনা আমরা চাই,
আমেন।